ঠিক নাই, উপরে আসুন, উপরে আসুন, দেখতে আপনি কোন যা কোথায় আছে সত্যঞ্জীবুলি। শচী পুত্রমাত্র স্বরূপম রূপম তস্যাগ্রয়ুর্পিরিং মাথুরীং গোষ্ঠবাত রাধাকুণ্ডম গিরিবরমহোরাধিকা মাধবাসাম প্রাপ্তো যস্য পতিতকৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ্ভক্তি প্রজ্ঞানকেশবৈ নাম অতিমত্তচরিত্রায় স্বাসিতানঞ্চ পারিণে জীবদুঃখে সদাসায় নাম প্রেম প্রদায়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নাম শ্রীবাসভানবে দেবী দয়িতায় কৃপাভ্যে কৃষ্ণ সম্বন্ধ নিধ্যানুদায়িনে প্রভবে মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য সুরূপানুগ ভক্তিদ শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জননী। ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়নো বিরহকাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তর্বোভিনেদূতং সর্বভূতহৃদয়ম্। তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি ত্বয়া বিনা ইতি বিধায় রাধে ত্বং নয়মামি চরণম্। আজকে জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব উত্তম ভক্তি সিদ্ধান্ত সতী গোস্বামী ঠাকুরের আজকে প্রকট তিথি আবির্ভাব তিথি। তিনি চৈতন্য মহাপ্রভু আচরিত এবং প্রচারিত শুদ্ধ ভক্তি ধর্মে বর্তমান যুগে তিনি একজন ভক্তি বিনোদ ঠাকুরের মতোই পুনঃ প্রবাহ কর্তা। যদি ছিল ভক্তি বিনোদ ঠাকুর যদি প্রভুপাদ যদি না আসতেন এই দুজন, তাহলে বর্তমানে আমরা যা দেখছি যে অবস্থা তাও থাকত না। দেখুন, আমাদের মঠে বাইরে থেকে যারা এসেছে তারা এসেছে, কিন্তু আমাদের লাল কাপড় যাদের দেওয়া হয়েছে মঠের ব্রহ্মচারী রাখা তারা একটিও ব্রহ্মচারী নাই, প্রায় দু চারজন। তাহলে এই বুঝুন, যদি প্রভুপাদ না আসতেন তাহলে কি হবে, আমাদের গুরু মহারাজ না আসতেন তাহলে কি হবে, আসলে তাহলে তো অত যে সে কোনো ব্রহ্মচারীদের একটু শ্রবণের আকাঙ্ক্ষা পর্যন্ত নাই, তারা কি করবে না করবে, ডাকলে ও আসবে না। তার মধ্যে গুরু নিষ্ঠা বৈষ্ণবের প্রতি সেবা ভাবনা ভজনে কি উৎকণ্ঠা আসবে। আর কি বলা যায়, সব ঘরে ঘরে বসে একটা দেখো ওইখানে সামনে বসে অনেকক্ষণ ধরে গপ মারছে, ও ব্রহ্মচারীটাকে দেখে নিয়ে আসো তো, ওর ডাক্তার ওখানে ব্রহ্মচারী বসে আছে, এই কে আছে রে দেখে নিয়ে আসো, ওকে ধরে নিয়ে ধরে নিয়ে আসো, এখন ধরে নিয়ে আস, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, সব ধরে নিয়ে আস। এদিকে ধরনিয়া ধরনিয়া এদিকে সামনে সামনে ধরনিয়া না কান ধরে উঠবাস, কান ধরে তিনবার তিনবার বস উঠো, সব এসে এসে বসো সামনে, সবগুলি যত পাজির পাঝারা মানে সব ঘরে বসে আছে কোন কাজ নাই, পরচর্চা দেখো সব ঘরে যারা যারা বসে ধরে কান ধরে উঠিয়ে নিয়ে সব যারা বসে আছে ঘরে কোন সেবার মধ্যেও থাকবে না। কোথায় প্রভুপাদের বিরতিথি, আমাদের গুরু মহারাজ আবির্ভাব তিথি, প্রভু গুরু মহারাজের ব্যাস পূজা, কিন্তু কারো একটা উৎকণ্ঠা নাই যে আমরা আসব শুনব, কোন সেবাও কাজ। তাহলে প্রভুপাদ যদি না আসতেন, গুরুপাদ পদ না আসতেন তাহলে কি হতো? গুরু মহারাজ আমাদের পূর্বেকার 13 অপর সম্প্রদায়ের তো কথা লিখেছেন, তারপরে গুরু মহারাজ তাতে 13টি 39টি অপর সম্প্রদায়ের তালিকা দিয়েছেন। তাহলে আমরা যদি ভজন না করি, ওদের পথ অনুসরণ না করি, তাহলে আমরা 39-এর বদলে আমরা 40 হব, এইটা বুঝা রাখব। যারা এই শুধু ফাঁকি দিয়ে ঘর গৃহস্থীও করল না, আর এদিকে ভজন সাধন করবে না, হরিকথা জানবে না, তাহলে তারা কি করবে? ওই 40-41 মধ্যে তারা পড়বে শেষ করবে। তা আজকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের ভক্তি ভগীরথের ভক্তি ভাগীরথী পুনঃ প্রবাহকর্তা ছিল, এই জন্য সপ্তম গোস্বামী তিনি। কিন্তু আমার মনে হয় যে প্রভুপাদ যদি না আসতেন তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থগুলি সব পোকা লেগে যেত। উপরে বসো, মানে বসো সামনে বসা ভালো, বসো নিচে। ভক্তিবিনোদ ঠাকুরকে কেউ জানত না। আমার মনে হয় আরো প্রভুপাদ সব গ্রন্থ প্রকাশন করেছেন, ভক্তিবিনোদ ঠাকুরকেও প্রকাশ করেছেন, কিন্তু ভালোভাবে বিচার করে দেখলে আমাদের গুরু মহারাজ শুধু ভক্তিবিনোদ ঠাকুরের যাবতীয় সমস্ত গ্রন্থ যেরকমভাবে প্রকাশ করেছেন বোধ হয় প্রভুপাদ সেইরকম ভাবে করেন নাই। এক ধারে ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থ তার প্রভুপাদের আনুগত্যতে, আর তিনি সবগুলি গ্রন্থ এমনকি প্রবন্ধাবলীও প্রেম প্রদীপ তার সবগুলি কীর্তনের বই, এমনকি তাহার লেখা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের এই তাহার বেদান্তের ভাষ্য ওটি প্রকাশ করবার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত গ্রন্থই পাওয়া গেল না, কিছু কিছু তিনি পেয়েছিলেন ওরাই দিলই না, ললিতাবাবু ইত্যাদি, তার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন। অতএব গুরু মহারাজও না থাকলে ভক্তিবিনোদ ঠাকুরের যে প্রভুপাদের সময়তে প্রকাশিত গ্রন্থ ছিল না সেইটিগুলি প্রকাশিত হন না, হতো না। গুরু মহারাজ হ্যাঁ ওটা তো ছাপিয়ে দিও, ভালো শেষ হয়ে গেছে না, রূপানুগ ভজন সম্পত্তি একটু অমূল্য ধরোহর, অমূল্য ধরোহর, এইসবগুলি বুঝবে কে? এইসবগুলি শ্রবণের মধ্যে রুচি না থাকলে, ভজনের মধ্যে রুচি না থাকলে, শুধু পয়সা কিছু রাখব এতে ভজন টজন হয় না। এই জন্য আজকে দিনেতে আমরা সংকল্প এইসবগুলি গ্রহণ করি, যাতে ভক্তির মধ্যে আমরা পুনঃ প্রবেশ করতে পারি, গুরু মহারাজকে আমরা চিনতে পারি, তার সেবা করতে পারি। তার সেবা করলেই আমাদের সব পরম্পরার মহাপ্রভু রাধাকৃষ্ণ সকলের সেবা হয়ে যাবে, এটি বোধ আমাদের হওয়া উচিত। ক্রমে ক্রমে সমাজগুলি যেরকম উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, আমরাও সেই রকম উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি। তো এই মহাপুরুষের আপনারা সবগুলি জানেন যে কিরকম ভাবেতে জগন্নাথপুরীতে তার জন্ম হয়, আবির্ভাব হয় ঝুৎকলে পুরুষোত্তমা, এবং তার অঙ্গেতে কিরকম হয় তাহার পৈতার গলার মালা ইত্যাদি বৈষ্ণবচীর তিলক ইত্যাদি চিহ্ন সবগুলি দেবদেবকে মানছিল তার সেই অঙ্গেতে, এবং কি প্রকারে সে প্রথম থেকেই এই মহাপুরুষ পুরীতে প্রচার আরম্ভ করেন। ভক্তিবিনোদ ঠাকুর তাকে সেখানে শতাসনেতে, শতাসন মানে কি যেখানেতে স্বরূপ দামোদর সঙ্গেতে আমাদের রঘুনাথ দাস গোস্বামী থাকতেন, ওইখানে আরো গোস্বামী রাস্তাগুলি থাকত, ওইখানেতে আমরাও বহু পূর্বে গুরু মহারাজের সঙ্গে প্রথম যখন যাই তখন ওটা দেখেছিলাম। আজকাল ওসবগুলি নাই, আজকাল ওখানে গৃহস্থরা দখল না উঠালে ভক্তিবিনোদ ঠাকুরের শতাসনের অন্তর্গত। শতাসন একটা মহল্লা মতো, তার মধ্যে বিশেষ ঘরেতে যেখানে যখন ভক্তিবিনোদ ঠাকুর ওখানে থাকতেন তখন ওই শতাসনেতে তিনি পাঠ করতে যেতেন, আর সব ওখানকার যত বৈষ্ণব সবগুলি ওখানে আসত ভক্তিবিনোদ ঠাকুরের কথা শুনে। কিন্তু প্রভুপাদকে ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে তুমি তাহলে এখানে পাঠ কর, তখন তাহার বয়স খুব অল্প, আর চৈতন্য চৈতাম্বিত ব্যাখ্যা প্রসঙ্গেতে তিনি এইরকম হতে ওদের মানে গুলি আলোচনা করলেন যাতে তারা সবগুলি খেপে উঠল। শুদ্ধ ভক্তির ধারা কি, ভক্তি কাকে বলে, বিশেষ করে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যানাব্রতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। আমাদের ভক্তির এই হচ্ছে শ্লোকটাই হচ্ছে একেবারেতে কি বলে নিউ যাকে বলে ভিত্তিটা। এই যারা বুঝবে না, অনুশীলন করবে না, কিছু উপলব্ধি করবে না, আর এই সবগুলিকে যথাযথভাবেতে পালন করবে না, কোনোদিন ভক্তির মধ্যে প্রবেশ হবে না। সেটি হাজার লাখ নাম করুক, 3 লাখ নাম করুক, চাহে 10 লাখ এক দিনেতে নাম করুক, অর্চন পূজা সবই করুক, কিন্তু এই শ্লোকটা তাকে ভালোভাবে অনুশীলন করতে হবে আর যথাযথভাবেতে পালন করতে হবে। যখন যথাযথভাবে পালন করে তখন হচ্ছে উত্তমা ভক্তি, আর যখন ভালোভাবেতে করতে পারে না তখন হচ্ছে গৌণ ভক্তি। জ্ঞান কর্ম আদি মিশ্রিত অন্যাভিলাষিতা যুক্ত ভক্তি, এইটাকে বলে দু রকমের ভাবেতে। একটা বলবে উত্তমা ভক্তি, যে যথাযথভাবেতে এই শ্লোকের অনুসারেতে যে ভক্তি করা হবে সেটি ভাবভক্তি থেকে আরম্ভ করে আর চলে যাবে একেবারেতে রাগ অনুরাগ ভাব মহাভাব পর্যন্ত, এটি উত্তমা ভক্তি। আর যদি যথাযথভাবেতে এইগুলিকে না পালন করে আর অন্যাভিলাষিতা যুক্ত হয়ে যদি করে, যেরকম অধিকাংশ আমরা বর্তমানেতে আছি, তাহলে উত্তম ভক্তি হবে না। সে কি হবে, হয় আরোপ সিদ্ধা ভক্তি হবে, আর নয় কি হবে সঙ্গ সিদ্ধা, উত্তম ভক্তি তো হবেই না। স্বরূপ সিদ্ধা হবে না, প্রথমে স্বরূপ সিদ্ধা বুঝ। আমি তো প্রভুপাদের সম্বন্ধে, তবে প্রভুপাদেরই কথা ভালোভাবে বুঝে এইরকম হতে যদি চলে কেউ সকলই, তাহলে আমি মনে করি যে কোন রকমের সমস্যা কিছু প্রবলেম থাকবে না, যদি যথাযথ আমরা পালন করি, তাহলে কন্ট্রোল করবার কেউকে শাসন করবার কোনো কথাই থাকে না। আমাদের সুখদেব গোস্বামীকে কেউ শাসন করবে না, রূপ গোস্বামীকে শাসন করবে, কাকে শাসন করবে, কি গুরুদেবকে শাসন করবে? তাহলে তো তার শিষ্য হয়ে যায়। এই জন্য ভক্তির যথাযথ স্বরূপ প্রথমে জানা উচিত, যে জন্য মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভু এর জন্য আসেন না, এ থেকে বহু উপরে তিনি উত্তমা ভক্তির জন্য কি প্রেমা ভক্তির জন্য এসেছিলেন, গোপী ভাব দেবার জন্য এসেছিলেন, অন্য কোন কারণের জন্য আসেন নাই প্রভুপাদ, যেরকম মহাপ্রভু এসেছিলেন। তথাপি জঙ্গল কাটতে হয়েছে, তিনি বলেছিলেন শ্রীল প্রভুপাদ যে আমি এসেছিলাম মহাপ্রভুর ওই কথা দেওয়ার জন্য জগতে, যে জন্য তিনি এসেছিলেন, কিন্তু এই বাধ্য হয়ে জঙ্গল কাটতে লেগে গেল। যেরকম আমরা এইসবগুলি কত উচ্চ ধরনের কথা আলোচনা করতাম, কিন্তু কাকে নিয়ে আলোচনা করা যাবে? এই দু চারজন যারা আমরা আছি, স্বরূপ সিদ্ধা ভক্তি কাকে বলে প্রথমে বুঝতে হবে। স্বরূপে তে যে ভক্তি তাকে বলে স্বরূপ সিদ্ধা ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, বৃন্দাবনবাস, নবদ্বীপবাস, পুরীবাস আর শ্রদ্ধাপূর্বক শ্রী বিগ্রহের সেবা। শ্রবণম কীর্তনম স্মরণম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নাম সংকীর্তন মধ্যে 64 প্রকারের ভক্তি ছাড়া আরো যাগুলি আছে, সব ওই নাম সংকীর্তনের মধ্যে আছে। আর অন্য মধ্যে যা আছে সব নাম সংকীর্তনের মধ্যে। আর নাম সংকীর্তন স্বয়ং কৃষ্ণ, অতএব অন্য অঙ্গের মধ্যে যা নাই তাও এর মধ্যে আছে। অতএব পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। কৃষ্ণ অনুশীলন করবার যে ডাইরেক্ট কথাগুলি যে প্রসেস বলেছেন, যে রীতি রীতি ইত্যাদি যে অঙ্গগুলি বলেছেন, ওইটি হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। যেরকম হতে হরে কৃষ্ণ কেউ বলছে, এটা স্বরূপ সিদ্ধা ভক্তি। কেউ ঠাকুরের অর্চন করছে, ভগবত স্মরণ করছে, এগুলি হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। না শুনো, এই হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। কিন্তু স্বরূপ সিদ্ধা ভক্তিরও আবার কতগুলি স্টেজ আছে। সেই স্বরূপ সিদ্ধা ভক্তি প্রথমে এটা বুঝা রাখ যে সে কৃষ্ণের সাক্ষাৎ ভাবেতে নাম সংকীর্তন ইত্যাদি যে নৌধা ভক্তি কি পঞ্চদা ভক্তি কি ত্রিধা ভক্তি কি একটি, এ হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। যাতে স্বরূপ সিদ্ধা ভক্তি নাই, শুধু আরোপ করা হচ্ছে, সেটাকে বলে আরোপ সিদ্ধা। যেরকম বাগান করা, বাগান আমি করলাম, গোশালা আমি করলাম, ধর্মশালা করলাম, আমাদের চতুষ্পাঠী করা হলো, এইসবগুলি কোন ভক্তির মধ্যে এটা নাই, ডাইরেক্ট কৃষ্ণের অনুশীলন নাই, যদি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কৃষ্ণের সঙ্গে কি বৈষ্ণবের সঙ্গে গুরুর সঙ্গে সম্বন্ধিত করা যায় তাহলে এটা ভক্তির কিছু ফল পাওয়া যায়। 64 অঙ্গের মধ্যেও ধর্মশালা করা কি অন্য অন্য যে আগুলি বললাম এটা ভক্তির অঙ্গ নয়, কিন্তু ওই বাগান যা করলাম ওই বাগান থেকে কিছু ফুল নিয়েছে ঠাকুরকে প্রতিদিন দেওয়া হচ্ছে এই উদ্দেশ্যে তো করলাম, তাহলে বহু দূর পর্যন্ত একটা তাহার সঙ্গে সম্বন্ধ হয়ে ভক্তির সঙ্গে তাহার একটা যোগ যুক্ত হল, ডাইরেক্ট ভক্তির নয়। এটাকে বলে আরো আমি ভগবানের সেবার জন্য, একটা গৃহস্থ ব্যক্তি তার সময় নাই, সে হরিনাম করতে পারেন না, অর্চন বন্দন করতে পারেন না, সম্পূর্ণ উপায়ে হোল এনার্জি দিয়ে কৃষ্ণের ডাইরেক্ট সেবা করতে পারেন না, তিনি বলেন যে আমি 10 কোটি টাকা দিচ্ছি, তোমরা একটা বাগান করো আর ওইখানে থেকে সেবা হবে কি অন্য অন্য ব্যবস্থা হবে। অতএব তাহার ওটা আরো ভুল, যদি ওর মধ্যে থেকে কিছুদিন পরে ফুল না নিয়ে যায় বাগান থেকে তাহলে কি হবে, হচ্ছে এরকম কর্ম হয়ে যাবে। এই জন্য আরোপ করা হচ্ছে এটাকে, এই জন্য বলছে যে আরোপ সিদ্ধা ভক্তি, আমাদের অধিকাংশ এই আরোপ সিদ্ধা ভক্তির মধ্যে চলে যাচ্ছে। যেরকম হয় আরোপ সিদ্ধা একটা বলে দিই লক্ষণ উদাহরণ, ভরত মহারাজ ওই শিশুটাকে মনে করেন যে এ সেবা করাতে এটা তো যেখানে যেখানে পায়ে ধরে সেখানে কি হয়ে যায় পরম পবিত্র তীর্থ ঐশ্বরণ অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি হয়, একে দেখলেই হরির স্মরণ হয়ে যায়, হরিণ না, হরিণ মানে কি হরি থেকে হরিণ, তাহলে তো হরিণ বললে তাহলে কি হবে আমার হরি বলা হয়ে যাবে তো, বাহ কিরকম বিচার। এইগুলি হচ্ছে আরো, তারপরে কি হলো আরো উপরে উপরে জোর দেওয়াতে ভক্তি গেল দূর, আসে পড়ে গেলেন তিনজন্ম তাহার নষ্ট হয়ে গেল, ভাবভক্তি পর্যন্ত এসেছিলেন তখন। আর যারা ভাবভক্তি না করে থাকে তাহলে কি হবে, কোথায় যে জহন্নামে চলে যাবে। এই জন্য এই আরো সিদ্ধা ভক্তির উপরে বিশেষ না জোর দিয়ে স্বরূপ সিদ্ধা ভক্তির মধ্যে আমাদের আসা উচিত। এমনকি এই যে মন্দির করাও অনেক সময়তে আমার হোল এনার্জি মন্দিরেতে দিতে লাগলো, আবার তুমি মারা যাচ্ছে একটু আসন দিয়ে একটু দেরে আসুন, যদি আমরা মন্দিরের উপর বেশি জোর দিই যদি দিই আর তারপরে কি হবে, তারপরে কি হবে মন্দির বানালে তো একটা সুকৃতি হলো আর কিছু দিনে পরে কি হলো, কিছু বাদ উল্টা করছি মন্দিরের কথা বলছি, মনে করেন যে সে একটা উদাহরণ দিয়েই বলে দি, ইসকন এখন জগতে বহু মন্দির করেছে কোটি কোটি টাকা, এক দুটো টাকা নয়, আর সেখানে কোনো বৈষ্ণব যেতে পারবে না, যারা আমরা তার সেবা সেবা করেছি আর সেখানে যেতে পারবে না, আর কোনো শুদ্ধ বৈষ্ণব যাবে না, আর সেখানে হবে কি ওই রামায়ণ গান করে মুরারি বাপু হেমা মালিনী নর্তকী একটি বোম্বাইয়ে, নর্তকী শুধু নয় ওরাই সব এসে ওর প্রচার করে, তাহলে বলো তো যে সে এটা কি হলো মন্দির করা কি হলো। দক্ষিণ ভারতে আমরা গিয়েছি দেখে এসেছি কোটি কোটি টাকার মন্দির সব, সেখানে পায়রা শুধু বিষ্ঠা আজকাল, আর কোনো ব্যবস্থা নেই, তার কোনো পূজা নাই, কোনো কিছু নাই, তাহলে মন্দির করে কি হলো, এই জন্য কলিকালেতে বলছে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল। আমাদের প্রতিষ্ঠার জন্য এইসবগুলি করছি, কিন্তু আমাদের হৃদয় যে শোভিত হচ্ছে কিনা এটা দেখা উচিত। বৈষ্ণব সেবা গুরু সেবা আমি একান্তিক ভাবতে করতে পারছি কিনা, আগে আচার হবে তারপরে তো প্রচার। যদি আমাদের মধ্যে সব মনে করি যে লাল কাপড় হয় আর সকলে পকেট ভর্তি থাকে আর ভিতরে ভিতরে গোপনে গোপনে সে অত্যাচার, ভক্তিতে কোনো রুচি থাকে না, নামে তো হরিকথাতে স্মরণ করবার রুচি না থাকে, তাদের আদর্শ আচার আর বিচার যদি না গ্রহণ করি তাহলে আর কি মূল্য আছে? অতএব এই সবগুলি আমাদেরকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে সে বিচার আচরণ প্রথমে হবে তারপরে প্রচার। যারা আচরণে জীবনেতে হলো না তার কে কথা শুনবে? আর শুনে আসবে না, ওই রকম কতগুলি গুন্ডা বদমাশ ধূর্ত এই সবগুলি আসবে ওই প্রচারেতে, কোন শুদ্ধ ভক্ত আসবে না। এই তো আমরা দেখছি মহারাজ প্রচার করেছিলেন, কজন শুদ্ধ ভক্ত আসলো? ওদের মধ্যে 100% 99% সবগুলি যত সন্ন্যাসী ছিল উচ্ছন্ন গেল। কেন? আমার তো মনে হয় যে সব স্বামী মহারাজ তাকে বঞ্চনা করেছে, কেউ কেউ শুদ্ধ নাম দেন নাই, 108 নামের মধ্যে কোনো একটা নামই দেন নাই, কি দিয়েছেন? একটা কোনো দেন নাই, জেনে শুনে দেন নাই। আর বলেন যে আমার সমাধি যেন ওরা না ছুয়ে, আপনি যে আমার সমাধিটা দিবেন তাহলে ওই মন্দির করে কি হবে? যে মন্দিরেতে আমরা তো জানি ত্রিবিক্রম পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ আলোচনা মাঝে মাঝে করেন ঠিক করেন, আমরা তো জানি যে কতগুলি সংস্কৃত এখানে পড়লো সব পণ্ডিত, মথুরাতে একজন স্বর পড়ে আছে দুধেতে আর কাছি দিয়ে দুধটা নিয়ে নিল, স্বরটা পড়ে আছে, লোক বলে যে ভাই কোথায় গেল? যে গুরুদেবের জন্য রাখাচ্ছে। এখানে একজন সংস্কৃত পড়ে পণ্ডিত ছিলেন অর্চন করতে, সে ঠাকুরের সোনার অলঙ্কার বিক্রি করে দিয়ে তার ঘড়ি কিনা হলো উচ্ছন্ন গেল। এইসবগুলি আমাদের বিচার করা উচিত, এইগুলি হচ্ছে আরোপ। আরোপ সিদ্ধাভক্তির মধ্যে না, যে স্বরূপ সিদ্ধাভক্তির মধ্যে যেতে হবে। অজামিন নিজে পুত্রের জন্য ওই নাম করেছে, ভগবানের জন্য করে নাই, কিন্তু শুদ্ধ স্বরূপ ভক্তি হওয়ার দরুন তার হৃদয় অভি তখন অভি তামসিক রাজসিক ছিল, তথাপি ওই যে পুত্রের উদ্দেশ্যে ভগবান নাম নারায়ণ যে করেছে এইটা হচ্ছে স্বরূপ সিদ্ধাভক্তি। স্বরূপ সিদ্ধাভক্তির মধ্যে এইটা নয় যে মুক্ত হয়ে যাবে, আগে স্বরূপ সিদ্ধাভক্তি ওর মধ্যে তামসিক ভক্তি স্বরূপ সিদ্ধা, রাজসিক স্বরূপ সিদ্ধা এবং সাত্বিক স্বরূপ সিদ্ধা এবং নির্গুণ স্বরূপ সিদ্ধা, যা কি তার মধ্যে ডিভিশন আছে। কেউ ভগবানের নাম করছে বলছে যে আমার শত্রুটা মারা গেলে ভালো, অথচ উপরে থেকে নাম করছে তিলক লাগাচ্ছে গলা মালা দিয়েছে উচ্ছন্ন যাক আমার ওইটি লোকটা আমাকে শাসন করে আমার কাজেতে বাধা দেয় অথচ হরি নাম করছে, ওই তাহার ভক্তি তাহার স্বরূপ সিদ্ধা ওই যে নাম করছে তথাপি কি হবে তাহার? ওটা বলছে সে তামসিক, কিন্তু তামসিক হলে এই একটা বিচার আছে যম তাহার বিচার করবে না, কারণ স্বরূপ সিদ্ধা ভক্তি তো এই একটা তাহার মধ্যে বিচার, তার কে বিচার করবে? স্বয়ং ভগবান বিচার করবে, তাকে শাসন দণ্ড যা কিছু যমের অধিকার থাকবে না, কারণ স্বরূপ সিদ্ধা তার হয়তো কিছুদিন পরে সাধু সঙ্গ দ্বারা তার মঙ্গল হয়ে যেতে পারে। এইটি স্বরূপ সিদ্ধার একটি বিশেষ, তার নিম্ন কোটিতে যে কোনো অধিকারেতে হোক না ব্যবচার যাই হোক ভক্তি অভি হচ্ছে না, কিন্তু স্বরূপ সিদ্ধা ভক্তির সঙ্গে সম্বন্ধে একটু থাকা দরুন তাহার একটু মঙ্গল হওয়ার সম্ভাবনা। যদি সাধু সঙ্গ সে এইরকম হয়, কিরকম সাধু সঙ্গ? আমাদের মতন, আমার মতন সাধু সঙ্গ না, সত্যি সত্যি সাধু হন, মধ্যম অধিকার হন, কোনো ক্ষতি নাই, কিন্তু নিষ্কপট নিষ্কপট যদি হন, কোনো সংসারে কোনো রকমের বাসনা ইত্যাদি না থাকে, কোনো বাসনা না থাকে সম্পূর্ণ, অন্যাভিলাষিতা শূন্য, কোন রকম অভিলাষা থাকবে না, কেবলমাত্র আমার ভক্তি বৃদ্ধি হোক, হরিগুরু বৈষ্ণবের আমি সেবা করতে পারি। আর জ্ঞান কর্মাদ্যানাবৃতম, জ্ঞান এবং কর্মের দ্বারা অনাবৃত, জ্ঞান কর্ম মুক্ত নয়, ওটা তো কখনো সম্ভব হতে পারে না। যে জ্ঞান আমরা ছেড়ে দিব এক মুহূর্ত বাঁচতে পারবো না, কর্ম ছেড়ে দিব, শ্বাস নেওয়া ছেড়ে দিব, জল খাবার ছেড়ে দিব, এটা সম্ভব নয়। কিন্তু এমন কর্ম না হয় যাতে ভক্তিটা ঢাকা হয়ে যায়, জ্ঞান এমন না হয় যে তার দ্বারা ভক্তি ঢাকা হয়ে যায়। এমনকি শ্রীল জীব গোস্বামী বলছেন, ওই জ্ঞানে প্রয়াস মুতপাশ্চনমন্ত এব জীবন্ত সন্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা তনুবাং মনোভে প্রায়শো অজিত ত্রি জিত অপি অজিত অপি ত্রৈহ ত্রৈলোক্যম। জ্ঞানে প্রয়াসম, নির্বিশেষ জ্ঞানের কথা তো কথাই বাকি, এটা তো ভক্তি বিরোধী, এখানে এটাকে ছাড়বার জন্য বলছেন না। নিরাকার জীব আব্রহ্ম এক, মুক্তি তাকে অভিলাষা করে দিয়ে করে, নির্বিশেষ জ্ঞান তো একেবারে ভক্তি বিরোধী এটা নয়। এমনকি কৃষ্ণই স্বয়ং ভগবান ক্রমে 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 তত্ত্বজ্ঞান এই যে আছে এইটাকে ভুলে যেতে হবে, এটাকেও ছেড়ে দিতে হবে, দিন রাত এইটা বলতে হবে যে কৃষ্ণ স্বয়ং ভগবান, এইটি বললে হবে না। কারণ কারণটা কি, ঐশ্বর্য ভক্তি দ্বারা মিশ্রিত ভক্তি দ্বারা কৃষ্ণের কৃষ্ণ বশীভূত হন না, ততপ্রীত হন না, সন্তুষ্ট হলেও প্রীতি তার তাকে কেউ বশীভূত করতে পারে না। যেরকম ব্রজবাসীগণ কৃষ্ণকে ভুলে যায় যে সে কৃষ্ণ স্বয়ং ভগবান, সনক সনন্দন কখনো ভুলতে পারেন না, নারদ ভুলতে পারেন নাই, এই জন্য তাহার ভক্তির ভক্তির বেশি ভূত নয়। এই জন্য স্বরূপ সিদ্ধা ভক্তির মধ্যেও তামসিক রাজসিক এবং রাজসিক কি, এই বাগান বিরাট ভাবে এই সবগুলি করা, অন্য সবগুলি কাজ যাচ্ছে, স্বরূপ সিদ্ধা ভক্তি নয়, স্বরূপ সিদ্ধা ভক্তি হলেও এর মধ্যেই প্রবেশ করে গেলেন। জন্মাষ্টমী এরকম হয়তো উৎসব করলেন যে সারা বছর ধরে দিয়ে কালেকশন করেছে, কালেকশন করতে গেলে সারা বছর লাগে, আর তারপরে ডেকোরেশন করতে তিনি যা 3-4 লাখ টাকা সারা বছরে করেছিলেন ওই ডেকোরেশন করতে মন্দিরে লেগে গেল, আর তারপরে ওই দিনেতে 10 লাখ কি 5 লাখ কি 1 লাখ কি 10,000 লোকের নিমন্ত্রণ করেছেন, এখন ওদের তাওয়াজ করতে করতে তার সময় লেগে গেল, তাহলে কৃষ্ণ স্মরণ কোথায় হবে, তাহলে এইগুলি অনুষ্ঠান কি হলো, বহু আরম্ভ হয়ে যাবে। এই জন্য স্বরূপ সিদ্ধা ভক্তি হলেও আবার দেখো যে সে কোথায় সময় পেল না, তার চিত্ত উন্নত হলো না, এই জন্য যখন লোকের ভিড় হবে আর যখন কেউ কেউ সন্তুষ্ট কেউ সন্তুষ্ট হবে কেউটা হবে না, এটা নিশ্চিত, সকলের মন কেউ রাখতে পারবে না, তখন কতগুলি লোক বিরোধী হয়ে যাবে, তখন ওই চিন্তাতে হরিভজনটা উগ্র, হরিনামও হলো না, জন্মাষ্টমীর দিনে তো কোথায় যে 1 লাখ অন্তত শুদ্ধ ভাবতে করবো, হরি কথা শুনবো, শ্রীমৎ ভাগবত ইত্যাদি অনুশীলন করবো, চৈতন্য চৈতামৃত ইত্যাদি, সেও কি হলো না, ওটা গেল এউটা গেল থাকলো কি, আর কেউ প্রসন্ন হলো না। এই জন্য শ্রীলরূপ গোস্বামী বহু আরম্ভ ইত্যাদি বারণ করেছেন। এই জন্য জ্ঞানে প্রয়াস মুতপাশ্চ, কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এই সবগুলি যে তত্ত্বজ্ঞান ইত্যাদি আছে যখন উন্নত হয়ে যাবে, ভাবাবস্থা অন্তত যখন এসে যাবে, ভাবাবস্থার পরে এইগুলি হবে, তখন ওটাকে ভুলবে। জ্ঞানে প্রয়াস মুতপাশ্চ নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাম, ভগবানের কথা যেখানে হচ্ছে সেখানে প্রণাম করবে, যে ভাগবত বলছে তাহাকে প্রণাম করবে, স্থানকে প্রণাম করবে, যে উদ্যোক্তা তাহাকে প্রণাম করবে, এরকম প্রণাম করে সব সময় হরি কথা অনুশীলন মধ্যে লাগবে, যেরকম পরীক্ষিত মহারাজ সুখদেব নিকটে শ্রমণ করবে, তাহলে এটাই তো শুদ্ধ ভক্তি হবে। এটা তা হলো আরো আর একটা হচ্ছে সঙ্গসিদ্ধা। সঙ্গসিদ্ধা মানে কি? ভক্তির সঙ্গে যখন আছে, ভক্তের কাছে যখন আছে, তখন সঙ্গসিদ্ধা। আর যখন ভক্তিটা ওর মধ্যে থেকে বাহার করে দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে কর্ম অথবা জ্ঞান ইত্যাদি। কিরকম হবে বলছেন? যেরকম হবে একটা লোক, একটি বৈষ্ণব কি মহাপ্রভুর যারা পরিকর ছিলেন, স্বরূপ দামোদর রায় রামানন্দ ইত্যাদি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ইত্যাদি, তৃণাদপি শুনি চেন তরপি সন্ধ্যা, অথবা ওই যে ২৬টি গুণ আছে, কৃপালু অকৃত দোষ ইত্যাদি। একই লোক জীবে দুঃখেতে সবসময় দুঃখী, পিঁপড়েকে সাতু দিচ্ছে, চিনি দিচ্ছে, পাখিগুলিকে খাওয়াচ্ছে, কোন লোক মারা গেলে তাকে ব্যবস্থা করছে, কি অত্যন্ত দীনহীন এত আছে, সব গুণ গুণ আছে, কিন্তু ভক্তিটা ওর মধ্যে এসে বাদ দিয়ে দো, তাহলে আর কি মূল্য? কোন মূল্য আছে? সিধা সিধি কর্মী হয়ে গেল। কিন্তু যদি ভক্ত কেউ আছে, তাহলে সব গুণটা ও ভক্তির মধ্যে লেগে গিয়ে তাকে ভক্তি বলা হয়। একটা লোক তৃণাদপি শুনিস, কখনো সম্ভব না ভক্তি না হলে, ভক্তি প্রভাবতে যদি সম্ভব আছে, তথাপি উপর থেকে কাচু মাচু করে দিয়ে খুব দিনহীন দেখাচ্ছে। যদি শুদ্ধ ভক্ত আছে, তাহলে তার মধ্যে এটা গুণ হয়ে সঙ্গসিদ্ধা ভক্তি এটা বলা হবে। কাকে? ওই যে ২৬টি গুণ আছে, কি তৃণাদপি শুনি তরপি সহি শুনা আমানি না মান দেন, এই সবগুলি আছে, কিন্তু ভক্তি যেখানে নাই তার কোনো মূল্য বিশেষ নাই, জগতের পক্ষে হতে পারে। এই জন্য যতদিন ভক্তির সঙ্গে আছে এই গুণগুলি, তখন তো তাকে সঙ্গসিদ্ধা ভক্তি বলা যাবে। একটা লোক হরিনাম করে না, কীর্তন করে না, ভগবানের কোনো চিন্তন করে না, কিন্তু খুব সহিষ্ণু, এই সহিষ্ণুতার কি মূল্য? কোনো মূল্য না। এটা জ্ঞানীয় লোক হতে পারে, খুব সহিষ্ণু, সে সব ভগবান, শঙ্করাচার্য ইত্যাদিদের মধ্যে অনেক সহিষ্ণু লোক আছে, তার কোনো মূল্য নেই। এই হচ্ছে সঙ্গসিদ্ধা ভক্তি। এই জন্য ভক্তির সঙ্গে যদি এগুলি থাকে তাহলে ভালো, আর ভক্তি রহিত যদি হয়ে যায় কোনো মূল্য নেই। এখন জ্ঞান কর্ম আদি অনাবৃতম, বিনা শ্বাস প্রশ্বাস নিলে, জল না খেলে, না বেড়াইলে, না দেখলে কেউ জীবিত থাকবে না। এই জন্য ভক্তি জ্ঞান কর্ম রহিত ভক্তি এখানে বলা হয় নাই, কি বলা হয়েছে? ওর দ্বারা অনাবৃত যেন না হয়। ওই জন্য জন্মাষ্টমী আমি উদাহরণ দিতে গিয়েছিলাম, ওইখানে সেই জন্মাষ্টমী যে আয়োজন অত বিরাট ভাবে করে, আর হরিনাম করবার কি হরিকথা শুনবার কোনো আমার সময় হলো না, আয়োজন করে দিলাম, একটা বাহারের লোক এসে, এক সহজ আচার্য আহে কেউ একটা লোক এসে আর পাঠ করতে লাগলো, আর সব লোক শুনছে, আর বেশ সুন্দর অষ্টপ্রহরের কীর্তন লাগিয়ে দিলাম, সব লোক শুনছে, তুমি কি করলে? এটা ভক্তি ঢাকা হয়ে যাবে। এই জন্য জ্ঞান কর্ম আদি অনাবৃতম, ওর দ্বারা আবৃত থাকবে না। যে কর্ম আর জ্ঞান ভক্তির পোষক আছে তাহাকে গ্রহণ করতে পারে, নাহলে জীবনও নির্বাহ হবে না, ভজন হবে না। এই জন্য যতটুকু প্রয়োজন ভক্তির অনুকূলে, ভক্তির যে হেল্পফুল, ওইটাকে মাত্র গ্রহণ করবে, আর সবগুলিকে বাদ ধীরে 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 এও সব ছেড়ে দিয়ে ভক্তির উপরে একান্তিক ভাবতে আসিতে, শুদ্ধ ভক্তির মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই সবগুলি প্রচার বিষয় ছিল। তার মধ্যেও আবার আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, কৃষ্ণ অনুশীলন, শীল ধাতু মানে কি? অভ্যাস করা, অনুশীলন করা। অনুশীলন মানে আমাদের তিনটি করণ আছে, কায়িক চেষ্টা, বাচিক চেষ্টা, কায়িক বাচিক এবং মানসিক পরে, জিহ্বা দ্বারা চেষ্টা,
তন মন বচন, হ্যাঁ তিনটি, এই তিনটি যে চেষ্টা আছে এই তিনটি চেষ্টা দ্বারা ভক্তির অনুশীলন ছাড়া আর আমি কিছুই করব না, আমার জীবকার নিজের জন্য কি অন্য কোনো কাজের জন্য। তিনটাকেই কৃষ্ণের সেবাতে নিযুক্ত করব। আমাদের যত রকমের চেষ্টা আছে, কৃষ্ণার্থে অখিল চেষ্টা পরায়ণ অনুশীলনের মধ্যে, এখন আমরা বিচার করে দেখি এই ভক্তির ব্যারোমিটার নিয়ে যে সে আমরা কোথায় আছি, তখন বুঝতে পারবো যে সে কোথায়। তখন আমরা দেখি যে সে আমরা ভক্তির মধ্যে আমি শ্রদ্ধাই হয় নাই, তাহলে ভজন কোথায় আছে। তাহলে তিনটি চেষ্টা, কায়িকি বাস্তিকি এবং মানসিক, যা আমরা করতে পারি এটা কৃষ্ণের জন্য অখিল চেষ্টা পরায়ণ হব। আর তাছাড়াও আর একটা চেষ্টা আছে, কি এই চেষ্টাটা দু প্রকারের, একটা প্রবৃত্তিমূলক আর একটি নিবৃত্তিমূলক। প্রবৃত্তিমূলক নিরন্তর হরি নাম করছে, হরিকথা শ্রবণ করছে, গুরু বৈষ্ণবের সেবাতে এইসবগুলি লেগে আছে, তিনটা লাগিয়ে দিয়েছে। আর নিবৃত্তিমূলক যে শাস্ত্রেতে বারণ করা হয়েছে যে এইসব ভক্তির হানিকারক এইসবগুলি করো না, ওইগুলিকে নিষেধ করবে। শুধুমাত্র তুমি এইটা দেখ করতে লাগলে যেতে অনুশীলন হতে লাগলো কৃষ্ণের জন্য করছ, কিন্তু আজ যে নিষেধগুলি আছে মানলে না, তাহলে কি হবে, ওই ফুটা থেকে গেলে ওর মধ্যে থেকে সব বেরিয়ে যাবে। এই জন্য দুটা সঙ্গে সঙ্গে অন্যায় ব্যতিরেক আভাম যত সর্বতা কি তস্যাত, অন্য ব্যতিরেক ভাবে দুই ভাবেতে অসৎসঙ্গ করবে না, অসৎসঙ্গ এক সাধু কৃষ্ণ কি এক স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত। কৃষ্ণা ভক্ত মানে কি, কৃষ্ণের ভক্ত নয়, কে মায়াবাদী ইত্যাদি যারা অশুদ্ধ ভক্ত আছে তাদের ওখানে বাদ দিয়ে দিত। স্ত্রী সঙ্গী, স্ত্রী শুধু স্ত্রী সঙ্গী নয়, স্ত্রী সঙ্গী যারা সঙ্গী তাদেরও, এইসবগুলি আমাদের ভালো ভাবতে দেখে বিচার করে দেখতে হবে। এমনকি কোন বৈষ্ণব আমার অত্যন্ত প্রিয় হন আর তার মধ্যে দেখো তাহার দুঃসঙ্গ প্রত্যাগ করে দিব, যদি ভক্তি চাও আর জগতের এই সবগুলি যদি চাও তাহলে করো, তোমার যা ইচ্ছা করো। ভগবান বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমরা বুদ্ধি বিবেক ইত্যাদিকে বিচার করে লাগিয়ে দেখব কিসের জন্য ভগবান এই সবগুলি দিয়েছেন। আমরা গরু ভেড়া তো নই, অত বিচার করে দেখবো আমরা, তাহলে ভগবান কি করবেন, দাদা আমি বুদ্ধি যৌবম তং যে নাম উপয়ান্তিতে, তাহলে ভগবান তাদেরকে বুদ্ধি দিবেন, তাতে এইসবগুলি আরো আমরা দৃঢ় হয়ে গিয়ে ভক্তির, আমরা ভক্তি অনুশীলন করতে এসেছি অন্য কাজের জন্য এসেছি, কৃষ্ণকে চাই, কৃষ্ণের সেবা চাই। অতএব এইসবগুলি ভালোভাবে যে দিতে পারবে তিনি গুরু বৈষ্ণব, এইসবগুলি বিচার করে দিয়ে আমাদের জীবনটা নষ্ট না হয়। এই কি অনুশীলন, যে চেষ্টা পায়ন হবে অনুকূল, আর প্রতিকূল যেগুলি আছে সেই সমস্তগুলিকে আমাদেরকে দৃঢ়ভাবেতে এগুলি প্রত্যাগ করতে হবে। তাহলে অভি হল না অনু তৈল ধারাবত অবিচ্ছিন্ন গতিতে এই আমাদের চলবে সব সেবা অথবা হরিনাম কীর্তন শ্রবণ বন্দন ইত্যাদি যেগুলি, অনুমানে নিরন্তর কোনো তার মধ্যে প্রতিবন্ধক থাকবে না, তাহলে নয়নতর্জময়ী হবে, তাহলে অন্য কোনো চিন্তা আমাদের ভিতরেতে প্রবেশ করতে পারবে না। আর কি অনু এটা করলে হবে না, তাহলে কিছু অভাব থেকে গেল, তাহলে কি থাকবে অনু আনুগত্যে কৃষ্ণে শ্লোকটা রূপ গোস্বামী ইত্যাদি না না উপদেশ সারম তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানুক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুগামী, শেষেতে জনানুগামী বলেছেন। ওই রকম হয় জন কার, কৃষ্ণের জন, মহাপ্রভুর জন, তাহাদের অনুগামী হয়ে নিরন্তর ব্রজেতে বসে। ব্রজ আর গৌড় অভিন্ন, যদি ওখানে নাই থাকতে পারা যায় তাহলে মনের দ্বারাও ব্রজেতে বাস করে। ওই সব বলি চিন্তন করতে 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 যদি কেউ হরিনাম করে তাহলে তার নাম রূপ চরিতা আদি এই সবগুলি চিন্তন করতে 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 স্মরণ করতে 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 ব্রজেতে বসে, ওই রকম অনুকূল সঙ্গেতে বসে, ওই রকম হয় শুদ্ধ তত্ত্বজ্ঞাতা রসিক বৈষ্ণব তাদের আনুগত্যেতে বৃন্দাবনেতে বসে যদি হরিনাম ইত্যাদি যদি করা হয়।